90.8 FM শুনতে থাকুন।
যত চেষ্টাই করো না কেন, আমি এখান থেকে কিছুতেই যাব না।
কফিনের ভেতর থেকে কেউ একজন বলছে,
ভৌতিক 90.8 প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র এশিয়ান রেডিও 90.8 FM।
Asian Radio 90.8 FM
এটা একটা শোনা ঘটনা। আমাদের বাড়ির সামনের গলিতে এমন ঘটনা ঘটার কথা শোনা গেছে। গলিটা এমন যে রাস্তা থেকে দেখলে গলির শেষ মাথার সিঁড়ি, গলির দুদিকে দুটো বাড়ি। ঘটনাটি প্রত্যক্ষ করে ডান পাশের বাড়ির নিচতলার মেয়েটা। আজ থেকে প্রায় 14-15 বছর আগে একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল। রাত প্রায় 4টার দিকে মেয়েটা একটা মহিলার পায়ের নূপুরের আওয়াজ শুনতে পায়। নাচিয়ারা পায়ে যে নূপুর পড়ে সেটা তো সে তা পাত্তা দেয় নাই। ভেবেছে ঘুমের মধ্যে কি না কি শুনেছে, এসব ভেবেই সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন একই সময় সে আবারও একই আওয়াজ শুনতে পায়। এবার সে একটু আগ্রহী হয়, তার রুমের একটা জানালা ওই গলির দিকে মুখ করেছিল। জানালা খুলে তাকালে গলির অনেকখানি দেখা যায়। সে জানালা খুলতেই তার রুম আলোতে ভরে যায়। আলো সয়ে এলে সে দেখতে পায় গলিতে একটা মহিলা সাদা নাচের কাপড় পরে নূপুর পায়ে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে ভরে গেছে। মহিলাটা গলির এ মাথা থেকে একবার ও মাথায় যাচ্ছে আর আসছে, আর তার মুখ ছিল এক অদ্ভুত হাসি, তবে তার চোখ ছিল ভয়ঙ্কর, ঠিক গোলাকার, মনি হালকা সাদা, মানি হালকা সাদা এবং লম্বাটে। মেয়েটা হঠাৎ করে মহিলাটার চোখের দিকে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়, যেন এই চোখ তাকে এমনই ভাবে তার দিকে তাকিয়ে আছে যেন তাকে গিলে খেয়ে ফেলবে। এভাবে মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছু সময় পর ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে আর মেয়েটাকে এভাবে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখে সে ডাকা ডাকি শুরু করে, কিন্তু মেয়েটা হতভম্ব হয়ে থাকে। তখন তার মা তাকে ধাক্কা দেয়। এবার মেয়েটা হোঁচট খেয়ে ওঠে। আবার সে যখন জানালার বাইরে তাকায় তখন সে মহিলাটাকে আর দেখতে পান না। ফজরের আজান শুরু হয়ে গেছে। মেয়েটা পরের দিন তার মাকে সব কথা খুলে বলে, কিন্তু তার মা পাত্তা দেয় না। সেদিন রাতে তার মা ওই ঘটনার শিকার হয়, কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকে জেগেছিল বলে তার মা প্রাণে বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর যখন নতুন কোনো ভাড়াটি আসে তারও এই ঘটনা দেখতে পান। কিন্তু যেভাবে ঘটনার শুরু ঠিক সেভাবেই শেষ হয়ে যায়। ওই মহিলাকে আর দেখা যায় না, তবে প্রায় রাতেই সেই নূপুরের আওয়াজ ঠিকই শুনতে পাওয়া যায়। যখন দশম শ্রেণীতে পড়ি তখনকার, আমি ঢাকায় একটা বেসরকারি স্কুলে পড়তাম। তখন গ্রীষ্মের ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, জায়গাটা ময়মনসিং এ। আমি যেদিন বাসায় পৌঁছালাম তার কয়েকদিন পরের ঘটনা। আমাদের এলাকায় হাফিজ নামের একজন লোক থাকতেন। লোকটা ছিল খুবই বদমেজাজি আর ভীষণ রাগী, সবার সাথে তার ঝগড়া লেগেই থাকত, এমনকি নিজের ভাইয়ের সাথেও জমি সংক্রান্ত ব্যাপারে অনেক দিন যাবৎ তার ঝগড়া লেগেছিল। হয়তো এত শত্রু থাকার কারণেই কে বা কারা তাকে এক রাতে বাজার থেকে আসার সময় মেরে ফেলে গ্রামগঞ্জের খুন। তাই পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য লাশ কাটা ঘরে পাঠাতে চাইল। রাস্তা ভয়ঙ্কর খারাপ থাকায় কোনো গাড়ি পাওয়া গেল না। শেষমেশ এক ভ্যান গাড়ি চালককে তারা রাজি করতে পারল লাশ নিয়ে যাওয়ার জন্য। ভ্যান চালক ছিল জুয়ান তাগড়া মানুষ, তাই ভয়ভীতি তেমন একটা ছিল না। লাশ কাটা ঘরটা মোটামুটি ভালোই দূরে, আর যাওয়ার পথে রাস্তায় একটা জঙ্গলের মতো জায়গা পড়ে। লাশ নিয়ে পরিবারের লোকদের কান্নাকাটি বিলাপের কারণে রওনা হতে সন্ধ্যা হয়ে গেল। অনেকেই লাশ এত রাতে নিয়ে যেতে না করলেও ভ্যান চালক পাত্তা দিল না। নিজের সাহস দেখানোর জন্য তখনই রওনা হলেন সে। বলা বাহুল্য, এত রাতে তার সাথে যাওয়ার মতো তেমন কেউ উপস্থিত ছিলেন না, তাই সে একাই রওনা হলেন লাশ নিয়ে। গল্পের বাকি অংশটুকু ভ্যান চালকের মুখ থেকে শোনা। তার জবানবন্দিতে যা শুনতে পারলাম তার নিজের ভাষাতেই লেখার চেষ্টা করছি। নূর ভাই, ভ্যান চালক, রওনা হওয়ার 30 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেল। তখন তিনি একটা হারিকেন চালিয়ে সেটা ভ্যানের নিচে ঝুলিয়ে দিলেন। যারা গ্রামে গঞ্জে গেছেন তারা হয়তোবা দেখেছেন, যারা শহরে থাকেন তারা তো প্রায় কিছুই দেখেনি নাই। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসে। সেদিন পূর্ণিমা রাত ছিল, ওই রাস্তা একদম ফকফকে দেখা যাচ্ছিল। তো সেই জঙ্গলের পাশাপাশি আসা মাত্রই নাকি বাতাসে নাকি অন্য কোনো উপায়ে কে জানে হারিকেন নিভে গেল। নূর ভাই ব্যান থেকে নেমে আবার হারিকেন জ্বালানোর চেষ্টা করল, কিন্তু জোরে বাতাস বারবার ম্যাচের কাঠি নিভিয়ে দিচ্ছিল। যখন নূর ভাই ম্যাচের কাঠি জ্বালানোর চেষ্টা করছিল তখন হঠাৎ ওনার মনে হল লাশটা যেন খানিকটা নড়ে উঠল। গ্রাম্য আর কুসংস্কার আক্রান্ত হলেও নূর ভাই ছিলেন বিরাট সাহসী লোক, তাই তিনি মনকে সান্ত্বনা দিলেন যে ও কিছু না, শুধুই মনের ভুল। কিন্তু তবু তার মনের মধ্যে একটা খটকা রয়ে গেল। হারিকেনটা শেষ পর্যন্ত জ্বালাতে না পেরে হাল ছেড়ে দিলেন তিনি। ভাবলেন চাঁদের আলোতেই কাজ চালিয়ে যেতে পারবেন। রাস্তাঘাট চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছিল, তাহলে আর বাড়তি আলোর দরকার কি? ভ্যান চালিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওরা খটকা লাগলো। পিছনে লাশটার নড়াচড়ার আওয়াজ পাওয়া গেল যেন। মনে হল লাশটা পাশ ফিরে শুইল। নূরভাই পাত্তা না দিয়ে ভ্যান চালাতে লাগল। বাইরে যতই সাহসী ভাব দেখান, আসলে ভেতরে ভেতরে তখন ঠিকই ভয় ঢুকে গেছে তার। আর কিছু দূর যাওয়ার পর তার মনে হল লাশটা যেন উঠে বসেছে আর কষ্ট করে টেনে টেনে শ্বাস নেওয়া শুরু করেছে। তিনি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলেন, এবার আর ভুল নয়, আসলে লাশটা উঠে বসেছে। লাশের উপর থেকে কাপড়টা সরে গেছে, চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে মুখখানি। চোখের জায়গাটায় বড় গর্ত, আর মুখটা যেন কেউ এসিড দিয়ে ঝলসে দিয়েছে। ওটা দেখে নূরভাই ভয়ে কাঁপা কাঁপি শুরু করে দিল। ভ্যান থেকে নেমে যে দূর দিতে যাবে, অমনি দেখলেন লাশটার সামনে রাস্তায় পড়ে আছে, আড়াআড়ি ভাবে পথ আটকে। এটা দেখে পেছনে তাকিয়ে সে দেখল লাশটা ভ্যানে নেই। উনি আর সহ্য করতে পারছিলেন না, ভয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড় মারলেন। কোন দিকে যাচ্ছেন তাতে তার কোনো হুঁশ নেই, কেবলই মনে হতে লাগলো পেছনে কে যেন দৌড়ে আসছে। সে দৌড়ের স্পিড আরো বাড়িয়ে দিল। এভাবে কিছুক্ষণ ছোটার পর সে দূরে কিছু আলো দেখে সেদিকে রুদ্র শ্বাস দৌড়াতে লাগল। আলোটা আসছিল একটা বাড়ি থেকে। নূরভাই দৌড়ে গিয়ে একটা বাড়ির দরজায় ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলেন। শব্দ শুনে বাড়ির লোকজন বের হয়ে এলে নূরভাইকে অচেতন অবস্থায় পায়। সেবা যত্ন করার পর নূরভাইয়ের জ্ঞান ফিরে তার মুখে ঘটনাটি বিস্তারিত শুনে বাড়ির সব পুরুষ মিলে বীর হয় লাঠি শটা হাতে। কিন্তু নূরভাইয়ের দেখানো জায়গা মতো গিয়ে কিছুই দেখতে পেলেন না। শুধু দেখা গেল যে জায়গায় নূরভাই লাশটাকে শুয়ে থাকতে দেখেছিল সেই জায়গাটা কেমন যেন উঁচু হয়ে আছে। আমি নিজেও পরে জায়গাটি দেখেছিলাম, অনেকটা স্পিড ব্রেকারের মতো। গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু আরেকটু ঘটনা বাকি রয়ে যায়। এর পরের বার যখন আমি বাসায় যাই, তখন শুনি যে রাস্তার মাঝে উঁচু জায়গা থাকায় সমস্যা হচ্ছিল, তাই রাস্তা কেটে জায়গাটা সমান করে দেওয়া হয়। কিন্তু এর পর তিনি আবার জায়গাটা উঁচু হয়ে যায়, আবারও গ্রামবাসী মিলে জায়গাটা কেটে সমান করে দেয়। কিন্তু কিছুদিন পর আবার সেই আগের মতোই উঁচু হয়ে যায়। এরপর গ্রামের সকলের উপস্থিতিতে একটা বড় গর্ত খোঁড়া হয় সেখানে। খুঁড়ে সেখানে ওই হাফিজ নামের ব্যক্তির পচা গলা লাশ পাওয়া যায়। পরে তাকে ঠিক মতন দাফন করা হয়েছিল। এরপরে রাস্তাটা আর কখনো উঁচু হয়নি। টিচারের কাছ থেকে শোনা। আমার টিচার তখন গ্রামে থাকেন। একদিন ওনার মা ওনাকে ওনার নানিকে দেখতে আসার জন্য বললেন। তো আমার টিচার এবং ওনার ছোট ভাই রওনা হলেন। নানির বাড়ি দুইভাবে যাওয়া যেত, এক হচ্ছে রোড, অন্যটা হচ্ছে নৌকা। ওনারা নৌকা দিয়ে যাবেন বলে ঠিক করলেন। রওনা দেওয়ার প্রায় দুই ঘন্টা পর নানির বাড়ি পৌঁছালেন। ওখানে সারা দিন থেকে বিকেল 4:30 দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন ছিল শীতকাল, জলদির চারিদিক অন্ধকার হয়ে পড়ল। টিচার ও ওনার ভাই তখনও বাড়ি পৌঁছায়নি। জলদি যাওয়ার জন্য ওনারা শর্টকাট নিলেন, কিন্তু শর্টকাট রাস্তায় একটা কবরস্থান পড়ত। তো ওনারা আসতে লাগলেন। কবরস্থানটি যখন পার করছিলেন, ঠিক তখন তারা দেখতে পেলেন যে একটা কালো ছায়ার মতো মূর্তি কবরস্থান দিয়ে দৌড়ে এসে পানিতে লাফ দিলেন। ওই কবরস্থান দিয়ে লোকজন যাওয়া আসা করত না। মূর্তিটি লাফ দেওয়ার পর আমার টিচাররা চিৎকার করে দ্রুত নৌকা চালাতে লাগলেন। যখন তারা নৌকা চালাচ্ছেন, তাদের সব সময় যেন মনে হতে লাগল যে তাদের নৌকার পেছনে কেউ সাঁতরে আসছে, কিন্তু টর্চ মারলে কিছু দেখা যায় না। অবশেষে তারা নদীর ঘাটে পৌঁছে গেলেন। নদীর ঘাটে পৌঁছে আমার টিচার লাফ দিয়ে নৌকা থেকে নামলেন, কিন্তু ওনার ভাই নামতে গিয়ে পানিতে পড়ে গেলেন। পড়ে গিয়ে উঠতে গেলে দেখেন যে কে যেন পিছন থেকে ওনাকে টেনে রেখেছে। উনি তো ভয়ে আধ মরা হয়ে গেলেন। এদিকে আমার টিচারও ওনাকে টেনে তোলার জন্য চেষ্টা করলেন, একের পর এক চেষ্টা করেই যাচ্ছেন। অবশেষে টেনে তুলতে পারলেন এবং দৌড়ে বাড়ি পৌঁছলেন। ঘটনার পর ওনার ভাই 4 দিন জ্বরে আক্রান্ত ছিলেন। বরিশাল ক্যাডেট কলেজ থেকে 250-300 গজ দক্ষিণে রাস্তার পূর্ব পাশে আমার শ্বশুরের বাড়ি এবং আরেকটু দক্ষিণে গিয়ে রাস্তার পশ্চিম পাশে আমার চাচা শ্বশুরের বাসা। চাচা শ্বশুরের শালা তার বাসায় থেকে পড়াশোনা করত। 2005 সালের ঘটনা। মার্চ কি এপ্রিল মাসে শ্বশুর বাড়ি বেড়াতে আসছিলাম। তখন রাত 11টার দিকে কাকি শাশুড়ি ফোন করে বলে তার ভাইয়ের হঠাৎ প্রচন্ড বমি শুরু হয়েছে। আমার ডাক্তার স্ত্রী যেন দ্রুত সেখানে যায়। আমি ওকে সেই বাসার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসতে থাকি। হাইওয়ে পার হওয়ার আগে দক্ষিণ উত্তর উভয় দিক দেখে রাস্তার মাঝ বরাবর আসা মাত্রই পেছন থেকে আমার নাম ধরে একটা ডাক শুনতে পাই। কণ্ঠটা ঠিক আমার স্ত্রীর মতো। পেছনে ফিরে দেখি গেট পর্যন্ত কেউ নেই। কিছুক্ষণ পেছনে তাকিয়ে থেকে সামনে এগাতে গেলে আবার সে একই ডাক শুনতে পাই। পেছনে তাকিয়ে এবারও কাউকে দেখতে পাই না। এবার আমার মনের মধ্যে কিছুটা ভয় পেতে লাগলো। যাই হোক, চোখ ধাঁধানো আলো দেখে সামনে তাকিয়ে দেখি একটা বাস দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তার কিনারে পৌঁছাতে না পারলে বাসটা আমাকে চাপা দিবে। জীবন বাঁচানোর তাগিদে তখন রাস্তার কিনারে যাব, দেখি একটা সাইকেল খুব ধীর গতিতে রাস্তার পাশ দিয়ে আমার দিকে আসছে। সাইকেল চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে বাসের নিচে পড়তে হবে, আর সামনে এগোলে সাইকেলের নিচে পড়তে হবে। সাইকেলের নিচে পড়লে প্রাণে বাঁচা যাবে, তাই সামনে এগোলাম। কিভাবে যে সাইকেলটার সামনে গিয়ে রাস্তার কিনারে পৌঁছে গেলাম আমি ঠিক বুঝতে পারলাম না। এর মধ্যে বাসটা চলে গেল, সাইকেলটাও ধীর গতিতে যাচ্ছে। যার জন্য জীবনটা খোয়াতে যাচ্ছিলাম সেই সাইকেল ওয়ালার দিকে রাগ ক্ষোভে তাকিয়ে দেখি সে একটা কালো চাদর মুড়ি দেওয়া, গরমে চাদর মুড়ি দেওয়া লোক নাম ধরে ডাকা বিষয়টা উপলব্ধি করে এক ছুটে শ্বশুরের বাসায় ঢুকে পড়ি। কলেজ পড়ুয়া শালাটা আমার বিধ্বস্ত চেহারা দেখে কারণ জানতে চাইলে সব কিছু খুলে বলি। স্থানটার কথা শুনে ও জানায় ওই স্থানে এর আগে তিনজন বাস চাপায় মারা গিয়েছিল। সর্বশেষ যে মারা যায় সে আমার শ্বশুর বাড়িরই লোক। সে অ্যাক্সিডেন্টের কয়েক ঘন্টা পর মারা গিয়েছিল। তাকে নাকি কে নাম ধরে ডেকেছিল, কে ডাকে তা দেখতে কি সে বাসে চাপা পড়ে। সব শুনে আমি থক হয়ে গিয়েছিলাম, কি অদ্ভুত কাহিনী।
স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। কেমন আছেন আপনি?
জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ আল আমিন।
আপনি কোথা থেকে আসছেন?
আমি মোহাম্মদপুর পুলপার থেকে এসেছি।
আচ্ছা, আপনি তো আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করতে আসছেন।
জি জি।
প্রথমে আপনি কোন ভয়ঙ্কর গল্পটা দিয়ে আমাদের আজকের এখানে আপনার বলা শুরু করবেন?
যে আমি প্রথমে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার বাড়ির এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা আমার বাসার।
আচ্ছা, আপনি শুনেছেন?
জি।
ওকে, তাহলে আপনি আপনার মতো করে সুন্দর করে উপস্থাপন করুন।
জি, ঘটনাটি প্রায় 2009 এর ঘটনা। একটা ড্রাইভার, যে ড্রাইভার তার যে হেল্পার সে আমাকে বলেছে ঘটনাটি। তো তারা একদিন, তারা আবার কি করে যে আপনার বিভিন্ন প্রকার মাল ট্রাকে করে সেগুলো ডেলিভারি দিয়ে আবার ঢাকা ফেরত আসে। তো তাদের সে রাতে পড়ছিল বরিশালের কোন একটা অঞ্চলে। তো সেখানে গিয়ে তারা মালটা ডেলিভারি দিয়ে আসার পথে যখন আসছে
ঢাকা বরিশাল যায়,
জি, ঢাকা ব্যাক করবে। যখন তারা ব্যাক করছে এমন টাইমে হাইওয়ে রোডে তাদেরকে চার পাঁচজন লোক এসে তাদের গাড়িটা থামায়। তো ড্রাইভার বলল যে কি ব্যাপার আপনারা গাড়ি থামাচ্ছেন? তো সে বলল যে আমরা তো চার পাঁচজন এখানে একটা দাওয়াখানা আসছিলাম, তো আমাদের একজন সাথী ভাই মারা গেছে, তার লাশটাকে নিয়ে একটু পৌঁছে দিতে হবে, আপনারা যেহেতু এই রাস্তায় যাচ্ছেন। তো ড্রাইভার এক পর্যায়ে বললো যে না, আমি এই কাজটা করি না, আর আমার যে মালিক সে জানতে পারলে আমার অনেক প্রবলেম হবে। তো হেল্পার বলছে যে তখন আবার সেই তার যে লোকগুলো তারা বলছে যে আপনাদের আমি অনেক টাকা দিব, চলেন, সমস্যা কি? তো হেল্পার বলছে যে ড্রাইভার সাহেব যেহেতু অনেক টাকা দিবে বলছে সেহেতু চলেন, সমস্যা নাই, তো আমরা তো এই রোডেই যাবো। তো এক পর্যায়ে দুই পর্যায়ে তারা বললো আচ্ছা ঠিক আছে যাই তাহলে, কি করা যাই হোক। তারা লাশটাকে পিছনে তুলে চার পাঁচজন সেখানে উঠে বসে ট্রাকে। তো ট্রাক চলছে, চলার পথেই হঠাৎ ড্রাইভার দেখলো যে পাশে একটা গায়ের মানে একটা চায়ের দোকান খোলা, তো সে ভাবলো এখান থেকে এক কাপ চা খেয়ে নি আর একটু জিরিয়ে নি। তো সে গাড়ি থেকে নেমে হেল্পার গাড়িতে বসা ছিল, সে চা খেতে যায় আর তার পিছনে যে সাথী বেড়া ছিল তারা বলে যে যদি এখানে আশেপাশে কোনো বাজার থাকে তাহলে আমরা লাশে আনুষঙ্গিক জিনিসপত্র কিনে আনি। তো বললো হেল্পার বললো যে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আপনারা যান। তো তারা যখন গাড়ি থেকে নেমে যায় হেল্পার একা বসা ছিল, তো কিছুক্ষণ পর হেল্পার একটা ব্যাপার নক করে যে পিছনে মনে হচ্ছে যে কতগুলো লোক মানে উঠেছে গাড়িতে। সে ভাবলো যে মনে হয় সে লোকগুলো এসে পড়েছে, ড্রাইভারকে ডেকে আমরা তাড়াতাড়ি রওনা করব, মানে ভোরের আজানের আগে আমরা পৌঁছে যাব। তো সে পিছনে যখন ঘুরে তাকায় সে ট্রাকের পিছনে যে ইটা দিয়ে লুকিং গ্লাসটা দিয়ে সে দেখলো যে না পিছনেতে কেউ নেই। তো সে ট্রাক থেকে নেমে পিছনে তাকায়, পিছনে তাকানোর পর দেখলো যে লাশটা উধাও ওখান থেকে,
লাশ নেই এবং ওই যে মানুষগুলো উঠেছে সে মানুষগুলো নেই,
যে কেউই নাই পিছনে। তো সে দৌড় দিয়ে তার ড্রাইভারকে ডাকে যে ড্রাইভার সাহেব এখানে তো একটা ভয়াবহ ঘটনা ঘটেছে,
আমরা যে লাশটা নিয়ে আসছি সেটা এখন দেখতে পাচ্ছি,
সেটা এখন দেখতে পাচ্ছি না। তো সে বললো যে কি বলো। তারপর ড্রাইভার অনেক খোঁজাখুঁজি করার পর দেখলো যে লাশটা একটা আজব ব্যাপার, লাশটা একটা পাশে একটা মেহগনি গাছ, গাছের চিকন একটা ডালে শূন্যের উপর ভাসছে। তো দেখার পরে পাশের যে চায়ের দোকানদার তারা এসে পাশের মসজিদের এক ইমামকে ডেকে আনে। তো ইমাম অনেক দোয়া দুরুদ পড়ার পরে লাশটা তখনও আসছে না। তো এক পর্যায়ে ড্রাইভার বলল যে আমি নিজেই গাছে উঠে লাশটাকে নামাবো। তো ইমাম সাহেব বলল যে না এই কাজটা তোমার ঠিক হবে না, অনেক রিস্ক হয়ে যায়, এটা দরকার নেই। তো অনেক দোয়া দুরুদ করার পরে এর মধ্যে আবার সেই লোকগুলো চলে আসছে, সেই লাশের সাথে লোকগুলো
যারা লাশটা গাড়িতে উঠিয়েছে
তারা চলে আসছে। তো তারা তো দেখে ব্যাপারটা পুরো ই হয়ে যায় যেটা কি হচ্ছে। যাই হোক পরে লাশটা আসতে ভেসে এসে অনেক দোয়া দুরুদ করার পরে ভেসে আসে এবং সেই যে ট্রাকের উপরে যে শূন্যের উপর ভেসে আসে যে ট্রাকের উপরে সে সেখানে আবার এটা এসে মানে যে অবস্থা ছিল সেভাবেই পরে। তো যাই হোক পরে ইমাম সাহেব বলল যে ইমাম সাহেবকে বলে যে আসলে ঘটনাটা কি। তো বলে এখানে তো অনেক ঘটনা ঘটে এরকম, আপনাদের লাশটা তো মনে হয় আপনারা জানাজাও দেন নাই আর লাশে গোসলও হয় নাই, যাই হোক এই লাশটা নিয়ে যেতে পারতো, এখন কোনো সমস্যা নাই, আমি লাশের চারপাশে চারটা খুঁটি হিসেবে কাগজ পরে বেঁধে দিচ্ছি আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক তারা সেই কাজটা করলো ইমাম সাহেব এবং
পরবর্তীতে
আর কোনো প্রবলেম তাদের ফেস করতে হয়নি।
খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল বেশ। আপনি কার থেকে শুনেছেন এটা?
যে আমি শুনছি যে হেল্পারটা সে আমার বাসায় থাকে এখনো আছে, সে আমার ভালো একটা ফ্রেন্ড।
ঠিক আছে, ওকে আমরা শুনলাম, অনেক ভয়ঙ্কর লাগলো আপনার সে ঘটনাটা। আসলে একটা নতুন একটা ঘটনা আমরা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ। আজ থেকে প্রায় 9 বছর আগে কোন এক রমজান মাসের রাতের ঘটনা। বাড়িতে আমার নানু, নানা এবং আমার খালামণি থাকতেন। সবসময় নানু ঘুম থেকে আগে উঠতেন, কারণ সেইর জন্য খাবারের আয়োজন করতে হতো। তো যাই হোক, নানু হিটারে ভাত চড়িয়ে মূল বাড়ি থেকে একটু দূরে কল পাড়ে উঁচু করতে গেছিলেন। তখনও চারিদিকে নিশ্চুপ অন্ধকার, মাঝে মাঝে বিচ্ছিন্ন দ্বীপের মতো কিছু বাড়িতে কুপির কিংবা হারিকেনের আলো দেখা যায়। নানু তার নিজের মতো করে উঁচু করতে লাগলেন। বলে রাখা ভালো যে কলপাড়ের পাশে ছিল বিচ্ছিন্ন কিছু বাঁশ ছাড়। তা যাই হোক, নানু যখন কল চাপা শুরু করলেন তখন মাঝ বয়সী একটি মেয়ের
গোমরানু কান্নার আওয়াজ শুনতে পেলেন। প্রথমে নানু ভেবেছিলেন পাশের বাড়ির হান্নানের বউ হয়তো কান্না করছে। কারণ হিসাবে তিনি হান্নান তার বউকে প্রহর করছে বলে ধরে নিলেন। কিন্তু পরক্ষণেই তিনি চিন্তা করলেন যে হান্নান আর তার বউ তো কাল রাতে হান্নানের বড় ভাইয়ের শ্বশুর বাড়ি শ্রীনগর চলে গেলেন। নানু তখন বিচলিত না। নানু যখন কল চাপা থামাচ্ছেন তখনই কান্নার শব্দটা থেমে যায়। আবার যখন কল চাপা আরম্ভ করেন সেই আওয়াজ, কান্নার আওয়াজ আবার শুরু হয়। যাই হোক, পরিস্থিতি যে স্বাভাবিক না তা তিনি ইতিমধ্যে বুঝে গেছেন। তিনি মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তার হাত পা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল। তার বর্ণনায় তা তিনি উল্লেখ করেছিলেন। যাই হোক, সাহস করে তিনি পাশে দিকে তাকালেন। দেখলেন সাদা শাড়ি পরা একটা মেয়ে বিশাল বড় একটা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বাঁশ ছাড়ের গোড়ায় বসে কান্না করছে। তিনি এই দৃশ্য দেখার পরে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে কলপারে পড়ে রইলেন। তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আমার নানা আর খালামণি দূরে কলপারে গেলেন। সকাল হল, নানুর জ্ঞান ফিরল, খালামণি মাথায় পানি ঢালছিল। তিন দিন পর ঘটনাটি পুরোপুরি ভাবে জানা গেল। ঘটনাস্থলে গিয়ে তখন দেখা গেল একটি মরা কাক তাকে বাঁশ ঝাড়ের মধ্যে ছিল। এরপর সেটাকে পুড়িয়ে ফেলা হল। নানু কিন্তু ভূত বিশ্বাস করেন না। তিনি এক হুজুরের কাছে ব্যাপারটা খুলে বললে তিনি এর ব্যাখ্যায় বলেন যে বধ কোন জিন ওই ঘটনাটি ঘটিয়েছিল। কাক প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি এই উত্তরে মৃদু হেসে বললেন, সেটা তোমরা না জানলেই চলবে।
Asian Radio 90.8 FM. অনেক দিন আগেকার কথা বলছি, আমার বয়স তখন 23 বছর। 3 বছর একটানা রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়ে ছেড়েছি। একজন বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি। সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করবার ক্ষমতা খুব কম থাকে বলেই অবলীলায় চাকরি ছেড়ে চলে এসেছি। বাধা একটা মাইনে ছিল, সেটা গেল। মন মেজাজ তাই ভালো ছিল না। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে একটা চিঠি এসে হাজির হল। চিঠিটা এলো নলহাটি থেকে। লিখেছে দীপক নামে আমার এক বন্ধু। বছর তিনেক আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটিতে গিয়েছিলাম স্বাস্থ্য উদ্ধারে। নলহাটির পাহাড়ে একটি বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়া ছিলাম। ওই একই বাড়িতে দীপকরাও থাকত, ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। এই দীপক আমাকে নলহাটি ও তার আশপাশের গ্রামগুলো খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিল। ব্রাহ্মণী নদীর ধারে জগধারী আশ্রমে গিয়ে বসে থাকতাম আমরা। নলহাটি পাহাড়ে বনে বনে ঘুরে আতা ফল খেতাম। যাই হোক, সেই থেকেই দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল। আমার চাকরি ছাড়ার পর হঠাৎই চিঠি। চিঠিতে লেখা ছিল,
শুনলাম রেলের চাকরিটা ছেড়েছ, বেশ করেছ, তুমি বলেই পারলে, আমি হলে ছাড়তাম না। পত্রপাঠ মাত্রই যদি এখানে চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না।
নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে, কি কাজ তা জানি না। আবার সেই লাল মাটির দেশ, আবার সেই সবুজ বনশ্রী, আবার সেই ব্রাহ্মণী নদী, মন যেন নতুন করে মেতে উঠল আবার। পরদিন সকালে হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম। দীপকের বাবা মা, ওর ভাই দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবে পেল না। দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটা নিম গাছের ছায়ার নিচে এসে বসলাম। আমরা যেখানে বসেছিলাম তার চারদিকে অসংখ্য ঝোপঝাড়, পাহাড়ের উচ্চ স্থান থেকে দূরের বনানীর শোভা বড়ই সুন্দর। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম। বললাম,
এবার বলো কি কাজের জন্য ডেকে এনেছিস আমাকে?
দীপক বলল,
এর আগের বারে যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবানন্দপুর গ্রামে গিয়েছিলি, মনে আছে?
হ্যাঁ, ওইখানে চন্দ্রময়ী সিদ্ধপীঠে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম।
ঠিক ওই গ্রামেই ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার, সেই দায়িত্বটা তোকেই নিতে হবে। কোনো স্কুল বা পাঠশালা নয়, কোচিং ক্লাসের মতো। মাস গেলে 80 টাকা মাইনে পাবি, থাকার জন্য একটা ঘরও পাবি। আর গ্রামের ব্যাপার স্যাপার তো, চালটা কলাটা মূলোটা তরকারি হাঁস মুরগির ডিম এসবের অভাব হবে না, কিনেও খেতে হবে না ওগুলো। এখন করবি কিনা বল।
আমি তো এক কথায় রাজি, শ্যামলে 80 টাকার দাম অনেক, তার উপর থাকা খাওয়ার খরচ তো লাগছেই না প্রায় বলতে গেলে। তবু মাসে 50 টাকার মতো খরচ হলে বাকি টাকাটা পোস্ট অফিসের বইতে জমে যায়, এ সুযোগ কেউ ছাড়ে? বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া। পরদিন সকালেই সব গোছগাছ করে আমরা রওনা হলাম। ওই গ্রামেরই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম, নলহাটিতে ওর মস্ত দালান। তারি দিয়া গুরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা। ভবানন্দপুর এখান থেকে প্রায় 5-7 মাইল দূরে, তাই অনেক সময় লাগলো যেতে, তবু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বুনো পাহাড়ের কোলে চালা ঘর, তারই লাগোয়া ছোট্ট একটি মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হল। ঘরে একটি তক্তাপোষ পাতা ছিল, মাদুর বিছানা মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম। গ্রামের মানুষজন খুবই ভালো, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই মানুষ বসবাস করেন এই গ্রামে। তারা আমাকে দেখে বললেন,
এ যে একেবারেই ছেলে মানুষ,
বলে বললেন,
তা হোক, ছোট ছোট ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা, আমরা চাষিভুষি মানুষ, এ গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে গড়ে তোলবার মতো তেমন কেউ নেই, ছেলেরাও স্কুল পাঠশালার ধারে কাছে ঘেঁষতে চায় না, অথচ আজকালকার দিনে মুক্কু হয়ে থাকাটা তো ঠিক নয়, একটু চেষ্টা করে দেখো যদি এদের মানুষ করতে পারো।
আমি বললাম,
আপনারা নিশ্চিন্ত থাকুন, ওরা যদি নিয়মিত আসে আমার কাছে তাহলে ঠিক আমার মনের মতো করে ওদের আমি গড়ে তুলবই। গ্রামবাসীরা বললেন, তবে বাবা একটা ব্যাপারে তোমাকে আমরা সাবধান করে দিই, সন্ধ্যের পর একটু সতর্ক থেকো আর রাত্রে ঘর থেকে বেরিও না, তার কারণ জঙ্গল থেকে প্রায়ই এখানে বুনো জন্তু মানে ছোটখাটো বাঘ বা ভালুক হঠাৎ করে বেরিয়ে আসে। আমি বললাম, বেশ সতর্ক থাকব। এরপর আমি আমার ঘরের দখল নিলে দীপকও ফিরে গেল নলহাটিতে। এইখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল। আমি বহাল তবিয়তেই ওই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করে দিলাম শিক্ষকতার কাজ। 5 থেকে 10 মধ্যে ছেলে মেয়ে সব, সকাল বিকেলে 2 ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার। ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠের জাল দিয়ে ভাতে ভাত একটু ফুটিয়ে নিতাম। সিদ্ধ ডিম বা রান্না করা অন্য তরকারি প্রায় সব বাড়ি থেকেই একটু না একটু আসত আমার জন্য। তাছাড়া ছাত্রছাত্রীদের বাড়ি থেকে দুধ কলা গুড় মুড়ি যা আসত তাও খেয়ে শেষ করতে পারতাম না। মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার। আমি যে ঘরটাতে থাকতাম তার পেছন দিকে একটি কামিনী গাছ ছিল, আর ছিল বেশ বড় সড়ো একটি গোলঞ্চ গাছ। এক পাশে ছিল মস্ত একটি টিলা, সেখানে দেবী চন্দ্রময়ীর থান। প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি ছাগ বলি ইত্যাদি দিত, নাচ গান করত। এইরকমই এক শনিবারে চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে নাচ গান দেখে ফিরছি। হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর পাঁচেকের একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে। কে দোলা দিচ্ছে এই গ্রামেরই রোজিনা নামের একটি মেয়ে। আমাকে দেখে শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালালো তার ঠিক নেই, কিন্তু ধরা পড়ে গেল রোজিনা। রোজিনাকে আমি চিনি, 14-15 এক নওল কিশোরী, মাঝে কালো গায়ের রং, অপূর্ব সুন্দর ওর মুখশ্রী, বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়াই। ওর সঙ্গে আমি কথাও বলেছি অনেকবার, মাঝে মাঝে আমাকেও কিছু শুকনো কাঠ যোগান দিয়েছে ও। আমি বললাম, এ কি রোজিনা, এই রাত দুপুরে তুমি এখানে? ও মেয়েটিকে কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি? ও বাবা, রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করেই দ্রুত স্থান ত্যাগ করল। পরদিন সকাল থেকে নতুন এক ভাবনা চিন্তা এসে উপস্থিত হল আমার মনে, কে ওই শিশুটি? এই গ্রামে রোজিনাকে তো চিনি, কিন্তু এই শিশুকে তো দেখিনি কখনো। অমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে শিশু যে বিরল। তাই একটু বেলায় ছাত্রদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলায় উঠে খোঁজ করতে লাগলাম রোজিনা। সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল। আমি ওর খুব কাছে গিয়ে বললাম, কি ব্যাপার রোজিনা, কাল আমার কথার উত্তর না দিয়ে চলে এলে যে? আমার কথা শুনে অবাক হয়ে রোজিনা বলল,
কাল কখন?
কেন, রাত্রিবেলা?
আপনি তাহলে অন্য কাউকে দেখেছেন, আমি নই। সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরোই না। আব্বাজান কড়া নজর রাখেন আমার দিকে।
আমি তখন যা দেখেছি সবই বললাম ওকে। রোজিনা দূরের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল,
আশ্চর্য তো, এ কি করে হয়? তাছাড়া আপনি বলুন না, রাত্রিবেলা কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে কেউ দোল খাওয়ায়?
কথাটা ঠিক। আমি তবে কি দেখলাম, কাকে দেখলাম? ভয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এই ঘটনার কথা আমি আর কাউকে না বলে বেমালুম চেপে গেলাম। তবে কিনা এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগল। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যেবেলা রোজিনা এসে বলল,
আপনি আর এ গায়ে থাকবেন না মাস্টার মশাই, যত শীঘ্র সম্ভব চলে যান, পারলে কালকে চলে যান।
দারুণ বিস্মিত হয়ে আমি বললাম, কেন? কঠিন গলায় রোজিনা বলল,
প্রশ্ন করবেন না।
আমি আহত হয়ে বললাম, বেশ, তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব। রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল। এবার বলল,
কিছু মনে করবেন না মাস্টার মশাই, আপনার ওপর ওর দৃষ্টি পড়েছে।
আমি সভয়ে বললাম, কার?
সে কথা বলা যাবে না
বলে আর এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কেননা এই কদিনে এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে মন আমার চাইছিল, অথচ ও আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সে রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার মনে হল ঘরখানি যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে। আহ, কি সুবাস, কি উগ্র সেই গন্ধ! শুধু কামিনী নয়, আরো অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগল। তখন পৌষের শেষ। এই সমস্ত ফুল এই অসময়ে ফোটবার নয়। মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগল। তার উপরে প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ। ঘরের বাইরে পেছন দিকে কেমন যেন একটা পাতা খসখস মচমচ শব্দ, কেউ যেন আমার জানালার ধার ঘেঁষে অনবরত যাওয়া আসা করছে। নিশ্চয় ভালুক এসেছে এখানে, তবু ব্যাপারটা কি দেখবার জন্য নিঃশব্দে জানালার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। এই দেখি কিনা সেই সেদিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে দোলনায় বসে দোল খাওয়াচ্ছে। আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। রাত তখন একটা। এত রাতে একই কাণ্ড! হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির, যেই না পড়া আর সে রইল না, এক লাফে দোল্লা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল। দেখতে দেখতে শূন্য দোলাটাও মিলিয়ে গেল এক সময়। আর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এক পা করে খানিক এগিয়ে এসে রোজিনা কঠিন গলায় বলল,
কাল সকালেই আপনি চলে যাবেন, আর একদিনও থাকবেন না।
ভুলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল। আমি মূর্ছিত হয়ে পড়লাম। পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোছগাছ করে রোজিনাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল,
কি আশ্চর্য, আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম? আপনি আমাদের গর্ব, আপনাকে কখনো এ কথা বলতে পারি মাস্টারমশাই?
রোজিনার মা বাবা এমনকি গ্রামবাসীদেরও সবাইকে আমি খুলে বললাম সব কথা। শুনে সবাই অবাক। রোজিনা দুহাতে মুখ ঢেকে কেঁদে বলল,
আপনি যে শিশুকে দোল খেতে দেখেছেন সে আর কেউ নয়, আমারই ছোট বোন। কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কামড়ে মরে যায়। ওরে পেছন দিকের মাঠে কবর দেওয়া হয়েছে তাকে। তারই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিল বারবার। কেন যে আপনি ওর সঙ্গে আমাকে দেখছেন তাই কিছুতে বুঝে উঠতে পারছি না।
আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন,
অশুভ আত্মার কথা অমান্য না করাই উচিত, তুমি চলেই যাও বাবা। বলা যায় না, সত্যি যদি খারাপ কিছু হয় তখন আফসোসের আর শেষ থাকবে না।
এরপর সবাই মিলে আমার চোখের সামনেই কেটে ফেলল সেই কামিনী গাছটিকে। বহুদিনের পুরনো গাছ, কি শক্ত আর মোটা তার ডালপালা। কামিনী গাছ সাধারণত এত বড় হয় না, সরু ডালের অপলকা গাছ। অথচ টিলা পাহাড়ের কোলে এই গাছটা যেন প্রকৃতির এক বিস্ময়। যাই হোক, আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম। কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল। ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা, কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দুবার দেখা দিল সে তাহলে কি? তবে কি রোজিনা তার অজান্তেই ওই প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মোহিত হয়ে ওর অবচেতনে এই কাজ করে থাকে, যা এতদিন কারো নজরে পড়েনি এবং আমি দেখে ফেলতেই এই বিপত্তি হবেও বা? আমি অবশ্য পরবর্তীকালে উনি আর বেশি মাথা ঘামাইনি।